তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ও তাআলার দয়া, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি, কিছু নেকির দাওয়াত দিয়ে থাকি, ভালো কথাগুলো আপনাদের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে থাকি। আজকের অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। হামদে বারী তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, তাও আপনাদেরকে জানাবো। নবী রহমত শাফি উম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা যে যেখানে আছি, ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি এবং তরজমাও দেখি, এরপর আজকের বিষয় আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون صدق الله العظيم।
سبحان الله سبحان الله। আল্লাহ মহান আমাদেরকে কোরআনের প্রতি ভালোবাসা এবং কোরআনকে আঁকড়ে ধরা, কোরআনের হুকুম মোতাবেক জীবনকে অতিবাহিত করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে আমরা মুসলমান হিসেবে নেকির কথা শুনে থাকি, সবসময় নেকি, ভালো আমল করা, নেক আমল করা, এবং এর উল্টা দিক যদি দেখি আমরা তো গুনাহ, বদ আমল, খারাপ কাজ, গুনাহের কাজ, নাফরমানি। যে গুনাহের কথা শুনি আমরা, এক একটা গুনাহের ভিন্ন ভিন্ন পরিচয়ও আছে। যদি আমরা এই গুনাহ সম্পর্কে জানতে চাই তো কিতাব আপনাকে স্পষ্টভাবে বলে দিবে, কোরআনে পাকের মধ্যে বিভিন্ন গুনাহের পরিচয় নিয়েও আয়াতে কারিমা রয়েছে। যেমন মদ পান করা, যেমনিভাবে এটাকে হারাম, তেমনি এই মদ পানের কারণে যে যে ক্ষতিগুলো আছে তাও কিন্তু এরশাদ করা হয়েছে। মিথ্যা বলা, এবং এই মিথ্যার পরিচয় কী, মিথ্যার শাস্তি কী, দুনিয়াবি ক্ষতি কী, পুরো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এমনিভাবে হারাম খাওয়া, এর কুফল কী রয়েছে, শাস্তি কী রয়েছে, আজাব কী আছে, এবং হারামের কারণে দুনিয়া এবং আখেরাতের ক্ষতি কী রয়েছে, তাও আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা গুনাহের বিষয়, তার ওই গুনাহের পরিচয়ও তুলে ধরা হয়েছে হাদিসে মোবারাকার মধ্যে, কিতাবের মধ্যে, এবং সেই গুনাহের কারণে দুনিয়াবি এবং দিনই যে ক্ষতিসমূহ হয়ে থাকে তাও মানুষকে বোঝানো হয়েছে। এই যে গুনাহের কথাগুলো আমরা প্রায় সময় শুনে থাকি, আলোচনা করি, বা নিজেও অনেক সময় যখন এটা ফিল হয় নিজের মধ্যে যে না, আমি অনেক বড় গুনাহের গুনাহগার, বা আমি গুনাহ করে ফেলেছি, তখন কিন্তু একটা অনুশোচনা নিজের মধ্যে কাজ করে যে বাঁচার উপায় কী। এই গুনাহের পার্থিব কিছু দিক নিয়ে আজ আমরা আলোচনা করব। গুনাহের 5টি পার্থিব ক্ষতি রয়েছে, সেই পাঁচটি পার্থিব ক্ষতি কী কী তাও জানব, এবং এই ক্ষতি থেকে, এই গুণা থেকে আমি আমাকে কিভাবে বাঁচাতে পারি, এই বিষয়গুলো নিয়ে আজ ইনশাআল্লাহ তাবারক তাআলা আমরা আলোচনা করার চেষ্টা করব। কামরুজ্জামান ভাই আমাদের সাথে আছেন, মুতালিব ভাইও আছেন, শুনবো তাদের থেকে। এর পূর্বে আসুন একটি হামদে বারি তালা অনুষ্ঠানে অ্যাড করি, শুনি আমরা সবাই মিলে, এরপর আজকের বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ চাই জি নুরুল ভাই
সল্লে আলা মুহাম্মাদিন সল্লে আলা হাবিবিনা সল্লে আলা মুহাম্মাদিন মাহবুবে কি মাহফিল কো মেহবুবে সাজাতে আতে ওহি জিনকো মেরে সরকার বুলাতে ওর মেহবুবে কি মাহফিল কো আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম তবনে অংশীদার জল্লা জালালু সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু আমরা তোমারে বান্দা সুবহানাহ সুবহানাহ তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান জল্লা জালালুহু আল্লাহু 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 গুলো করে তোমারই গুণগান চারিদিকে শোনা যায় তোমার শানমান আল্লাহ চারিদিকে শোনা যায় তোমার শানমান কেউ বলে খোদা কেউ সুবহানাহ কেউ বলে খোদা কেউ সুবহানাহ কেউ বলে খোদা কেউ সুবহানাহ আর সবাই বলে
একটু যদি চিন্তা করি আমরা আল্লাহ তালার কুদরত আল্লাহ তালা কত দয়া করেছেন আমাদের প্রতি কত মায়া করছেন আমাদেরকে কোনো শেষ নেই তার আল্লাহ তালা আবহাওয়াটা কেমন দরকার বান্দার জন্য আল্লাহ সেই ব্যবস্থাটাই করে দেন বান্দার জন্য আজ সন্ধ্যাটা বান্দার জন্য আবহাওয়া কেমন দরকার সে ব্যবস্থা আল্লাহ করে দেন বান্দার জন্য যখন আমাদের গুনাহের মাত্রাটা বেড়ে যায়, বাড়তে 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 সীমা লঙ্ঘন হয়ে যাই আমরা, আল্লাহ তাবারকতালা হয়তো বা বৃষ্টির মাধ্যমে, না হয়তো রোদের মাধ্যমে, না হয়তো ঠান্ডার মাধ্যমে বান্দাকে বুঝিয়ে দেন, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, যে আজাব তোমরা দেখছ, অতিরিক্ত তোমাদের কাছে যা কিছু আসছে এটা তোমাদের গুনাহের কারণ, উপার্জন তোমাদের, পার্থিব যে ক্ষতিগুলো রয়েছে গুনাহের এগুলো আমরা অনুভব করি না, এগুলোকে আমরা সাইড করে চলে যাই। আজ দেশের মধ্যে প্রচুর তাপমাত্রা, আজ দেশের মধ্যে প্রচুর বৃষ্টিপাত, আজ দেশের মধ্যে প্রচুর ঠান্ডা, কিন্তু মনে করি হ্যাঁ এই আবহাওয়ার পরিবর্তন তো এভাবে হয়েছে তো ওভাবে হয়েছে, অন্যদিকে এটাকে চাপিয়ে দিই, কিন্তু আমার গুনাহের কারণে হতে পারে বা আমার গুনাহের কারণে হয়েছে এটা আমাদের অন্তরে আসে না। আজকে আমরা যে বিষয় নিয়েছি গুনাহের পাঁচটি পার্থিব ক্ষতি, কামরুজ্জামান ভাই থেকে শুরু করবো ইনশাআল্লাহ তাআলা, তার থেকে কিছু শুনি, মোতালেব ভাই আছেন তার থেকেও আমরা শুনবো ইনশাআল্লাহ তাবারকতাল্লাহ, নাচ শুনবো আপনাদের কল, তাও আমাদের অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করবো বলা চাই। জি কামরুজ্জামান ভাই,
গুনাহের পার্থিব পাঁচটি যে ক্ষতিসমূহ আছে, এমনিতে তো গুনাহ করাই যাবে, গুনাহ করাই তো নিষেধ, সেটা ছোট হোক অথবা বড় হোক, তো তারপরও কিছু কিছু বিষয় আছে যেখানে এর শাস্তি দুনিয়াতে পাওয়া যায়, পার্থিব অর্থাৎ দুনিয়াতে আমরা সেটা দেখতে পাই, এমনও গুনাহ আছে। গুনাহ তো করা যাবে না, আর গুনাহ করার ফলে বান্দার এক কথায় সকল কিছু কল্যাণ যে আছে তা দূরীভূত হয়ে যায়, কল্যাণ চলে যায়। হাদিসে পাকের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলাকে ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা নসিহত করছেন, ইন্নি আরাল্লাহ কদ উলকিয়া আলা কলবিকা নূরন ফালা তাতফাহু বিজুলমাতিল মাসিয়াতি, যে হচ্ছে আমি তোমার মাঝে আল্লাহর পক্ষ থেকে নূর দেখতে পাচ্ছি, এটি গুনাহের অন্ধকারের কারণে, গুনাহের ফলে সেটাকে নিভিয়ে দিও না, অর্থাৎ গুনাহের কারণে বান্দার যে কল্যাণ রয়েছে সে কল্যাণগুলো দূরীভূত হয়ে যায়। তো এক কথায় গুনাহ করা যাবে না, আর গুনাহ করলে আরও কী ক্ষতি হয়? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, লা ইয়ারুদ্দুল কদর ইল্লা দুআ, তকদিরের মাধ্যমেই দোয়া পরিবর্তন হওয়া সম্ভব, ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির,
দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হওয়া সম্ভব,
পরিবর্তন হয়, আর হায়াত বৃদ্ধি পায় নেক আমলের মাধ্যমে, ওয়া ইন্নাল আবদা লা ইউহরামুর রিজকা বিযামবি ইউসিবহু, আর বান্দা যখন গুনাহ করে এই গুনাহের কারণে তার রিজিক কমে যায়। এছাড়াও আরও পাঁচটি বিষয় আছে যেগুলোর মাধ্যমে, যেগুলোর কারণে দুনিয়াতে শাস্তি পায়। এ ব্যাপারে হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইয়া মাআশারাল মুহাজিরিনা খামসুন ইযাবতুলিতুম বিহিন্না আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, হে মুহাজিররা, পাঁচটি গুনাহ বিষয় এমন আছে যেগুলো তোমাদের কাছে, তোমাদের, তোমরা সেখানে মুবতালা হতে পারো, তোমরা হয়তো এখানে পতিত হয়ে যাবে, জড়িয়ে যেতে পারো, তবে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন তোমাদেরকে এই মুসিবতগুলো না দেন। তো সেগুলো কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লাম তাজহারিল ফাহিশাতা ফি কওমিন কত হাত্তা ইউলিনু বিহা ইল্লাল ফাসাহিহিম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন আল্লাহ পাক সেখানে প্লেগ রোগের যে মহামারী সেটা ছড়িয়ে দেন। আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করছেন, ওয়ালাম ইয়াং কুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিদু বিসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে জাতি ওজনে কম দেয় আল্লাহ পাক তাদের প্রতি দুর্ভিক্ষ এবং মুসিবত দিয়ে দেন, ওজনে কম দেওয়ার কারণে মুসিবত চলে আসে। আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, ওয়ালাম ইয়ামনাউ জাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতর মিনাস সামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে জাতি যাকাত প্রদান করেন না, আল্লাহ পাক ওই জাতির উপরে বৃষ্টি নাজিল করেন না। যদি গবাদি পশু প্রাণী না থাকতো তাহলে আল্লাহ পাক কখনো বৃষ্টি নাজিল করতেন না। আরও ইরশাদ হচ্ছে, আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়ালাম ইয়ানকুসু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুয়া মিন গাইরিহিম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে জাতি আল্লাহ তাআলার বিধানাবলীকে বঙ্গ করে, আল্লাহ পাকের আহকামকে অঙ্গীকারকে বন্ধ করে, তখন আল্লাহ পাক তাদের বিজয়তে দুশ্মনকে তাদের উপর ক্ষমতাসীন করে দেন, অর্থাৎ তাদের শত্রুকে আল্লাহ পাক তাদের প্রতি বিজয় লাভ করে দেন, যে যাতে আল্লাহ এবং রাসূলের হুকুমকে অমান্য করে, অঙ্গীকারকে অমান্য করে। নাম্বার পাঁচ বলা হচ্ছে, আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, লাম তাহকুম আইম্মাতুহুম বি কিতাবিল্লাহি ওয়া তাখায়্যারু ওয়া মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যে জাতি, যে শাসক আল্লাহ পাকের বিধান অনুযায়ী ন্যায় বিচার করে না, শাসন পরিচালনা করে না, তো আল্লাহ পাক তাদের মধ্য থেকে ঝগড়া ফাসাদ লাগিয়ে দিন। এই যে গুনাহের এখন পার্থিব পাঁচটি ক্ষতি, এক, যে জাতি ওজন কম দেয় তাদের উপরে মুসিবত চলে আসে, যে জাতি জাকাত প্রদান করে না তাদের উপরে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়, যে জাতি আপনার সাহায্য চলে আসে সে জাতির মধ্যে আল্লাহ পাক প্লেগ রোগ বা বিভিন্ন মহামারী দান করে দেন, যে জাতি আল্লাহ পাকের অঙ্গীকারকে ভঙ্গ করেন তখন আল্লাহ পাক ওই জাতির উপর তার বিরুদ্ধে দুশ্মন আছে দুশ্মনকে চাপিয়ে দেন, যে জাতি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী বিধান অনুযায়ী আমল করে না, রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহ পাক তাদের নিজেদের মধ্যে ঝগড়া ফাসাদ লাগিয়ে
দেন।
এখানে পাঁচটি ক্ষতি আলোচনা করা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। এছাড়াও পার্থিব ক্ষতির কথা তো বলা হয়েছে, যেমন কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, গুনাহের আরেকটা নামও আমরা জানি, পাপ, তাই না? গুনাহও বলি আবার পাপও বলা হয়। তো কোরআনের তর্জমা করতে গিয়ে তর্জমাকারীরা অনেক সময় গুনাহ উল্লেখ করেছেন, আবার পাপ উল্লেখ করেছেন, যার যখন যে শব্দটা যেখানে চয়েস হয়েছে সে সেটাই সেখানে ব্যবহার করেছেন। সাধারণ মানুষের মধ্যে গ্রাম অঞ্চলে যদি দেখি তো পাপ শব্দটা একটু তারা বেশি ব্যবহার করে, পাপ বললে তাড়াতাড়ি চিনতে পারে বা বুঝতে পারে। গুনাহের কথাগুলো যখন কিতাবাদি আমরা অধ্যয়ন করি তখন কিতাবের মধ্যে গুনাহের কথাটা বেশি উল্লেখ থাকে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, অতপর যে ব্যক্তি এ ওসিয়ত শ্রবণ করার পর তা পরিবর্তন সাধন করে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। এই আয়াতে পাকের মধ্যে এই গুনাহের শব্দটি, পাপ শব্দটি এসেছে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সব কিছু জানেন এবং সব কিছু দেখেন, আপনি লুকিয়ে করেন আর প্রকাশ্যে করেন পাপের কাজ, গুনাহের কাজ, এর পার্থিব ক্ষতি আপনার দুনিয়াতেও আছে আখেরাতেও আছে। আমাদের কামরুজ্জামান ভাই চমৎকার করে বলছেন পাঁচটি পার্থিব ক্ষতির কথা, দুনিয়াবি ক্ষতি। এই গুনাহের প্রভাবটা গত দু একদিন আগেই মনে হয় মুতালিব ভাইও ছিলেন প্রোগ্রামে, যে ন্যাক আমলের প্রভাবটা সন্তানের উপরে পড়ে, তাই না, পরিবারের উপরে পড়ে। ঠিক আজকের যে বিষয় আমরা নিয়েছি গুনাহের পার্থিব ক্ষতি, আপনার গুনাহের প্রভাবটা আপনার সন্তানের উপরে পড়বে। আপনি হয়তো অলরেডি টের পেয়ে গেছেন, অলরেডি বুঝে গেছেন যে আমার গুনাহের কারণে আমার সন্তানের উপরে সেই প্রভাবটা পড়ছে, কিন্তু আপনি এখন লজ্জায় বলতে পারছেন না। আপনি আজকে আপনার সন্তান এত খারাপ পথে চলে গেছে চিন্তাভাবনার বাহিরে, কিন্তু এখন আপনি মনে মনে ভাবতেছেন কেন গেছে খারাপ পথে আমার সন্তান, এমন কেন হয়েছে আমি তো জানি। অর্থাৎ আমার পাপের কারণে এই পার্থিব ক্ষতি এটা, যে আমার পাপের প্রভাবটা, আমার গুনাহের প্রভাবটা আমার সন্তানের উপরে পড়েছে। এ নিয়ে কথা বলবো আশা আছে আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, বিস্তারিত কিছু দিক নিয়ে আলোচনা করব। আশা রাখি প্রত্যেকটা মানুষের বিবেকটা খুলবে আজকের এই যে টপিকটা নিয়ে এখন আমি কথা বলছি। মোতালিব ভাই থেকে আরও কিছু আলোচনা শুনি, এরপরে নাতে রসুল শুনবো আমরা ইনশাআল্লাহ। জি মোতালিব,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে দিকটা এসেছেন সেটা হচ্ছে, আসলে ব্যক্তি যখন কোনো অন্যায় কাজে লিপ্ত হয়, জড়িয়ে পড়ে গর্হিত কোনো কাজ করে, তখন সে পিতামাতা হিসাবে তার সন্তানের কাছে তার কোনো মূল্য থাকে না, তার কথার কোনো গুরুত্ব থাকে না।
রাইট,
সব পরিবারের দিক থেকে সে যদি কর্তা হয়, সে কর্তা হিসাবে তার কোনো গুরুত্ব থাকে না, সেই পরিবারে অশৃঙ্খলা দেখা দেয়। সমাজপতি যদি আমরা হিসেবে তাকে ধরি, যে সমাজের সে গণ্যমান্য এবং সমাজে তার একটা মূল্য আছে, যখন মানুষ জানে সে গর্হিত কাজ করে, অন্যায় কাজ করে, নিজেই তো বেআইনি কাজ করে, সে আবার আইনের কীভাবে কাজ করতে পারে, সে আবার কীভাবে মানুষকে সংশোধন করতে পারে, তার কথার তখন সেখানে কোনো মূল্য থাকে না। সে যদি রাষ্ট্রীয় কোনো পর্যায়ে থাকে এবং সে যদি কোনো গর্হিত কাজ করে, অন্যায় কাজ করে, এই যে পার্থিব যে বিষয়গুলো রয়েছে, বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে তার এই সামান্য ভুলগুলোর কারণে, পাপগুলোর কারণে তাকে অনেক বিষয়ের সম্মুখীন হতে হয় এবং অনেক
বিশৃঙ্খলার পাত্র হয়, দাঁড়ায়
অবহেলার পাত্র।
সে বাবা হলেও যখন তার ঘরে পাঁচজন সন্তান আছে, আর পাঁচজন সন্তানই জেনে গেছে কি আমার বাবা অবৈধ কাজ করে, গুনাহের কাজ করে, পাপের কাজের সাথে আমার বাবা জড়িত, তো তখন সন্তানের কাছে সে অবহেলা হয়ে যায় ওই বাবার। কেন? সন্তানরা নীতিগত দিক থেকে মানতে পারে না যে আমার বাবা একজন অপরাধী হবে, তখন অবহেলার দৃষ্টিতে বাবাকে বলতে পারে না কিছু বাবা, এই কারণে কিন্তু অবহেলা করে।
প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরকম, যেমন সন্তান তার বাবাকে বলতে পারে না কেননা তার বাবা, অনুরূপভাবে যে পরিবারের লোকজন যারা রয়েছে তারা তার যে গড়ের কর্তা আছে তাকে বলতে পারে না সে গড়ের কর্তা, অনুরূপভাবে সমাজপতি যারা আছে তাকে ভয়ে কিছু বলে না, না জানে আমার কোনো ক্ষতি করে ফেলে, রাষ্ট্রীয় যারা পর্যায়ে রয়েছে তাদের অন্যায় অনেকে হয়তো জানার পর হয়তো বলতে পারে না, নয়তো আমার কোনো ক্ষতি করে ফেলবে, কিন্তু মন থেকে যে ঘৃণা করা, পার্থিব যে বিষয়গুলো রয়েছে তাকে একটা শ্রদ্ধার করার কথা ছিল, সে উঁচু একটা স্থানে আছে কিন্তু শ্রদ্ধাটা সে পায় না, মানুষ তাকে ঘৃণা করতে থাকে, অনেক সময় অনেক ক্ষোভ পরবর্তীতে ঝরতেও দেখা যায়। কামরুজ্জামান ভাই খুব চমৎকার একটি হাদিসের মাধ্যমে শুরু করেছেন, গুণা তো আসলে অসংখ্য রয়েছে, লিস্ট তো অনেক বড়, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মাধ্যমে পাঁচটি গুণার কথা উল্লেখ করেছেন এবং পাঁচটি গুণাহের পার্থিব ক্ষতির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন। এর মধ্যে একটি হচ্ছে ওজনে কম দেওয়া, এবং ওজনে কম দেওয়ার কারণে কি হয় যে দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি সেটা বেড়ে যায়। আমরা দেখছি এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আরেকটা হচ্ছে যে বিভিন্ন ফাসাদ, শস্য ফলন এগুলো উৎপাদিত কম হয়,
দুর্ভিক্ষ দেখা কথা, যতটা প্রয়োজন ততটা আমরা পাই না,
বিভিন্ন কারণে সেটা হয়। যেমন ধরেন বিভিন্ন জায় জামালের কারণে যে ফসল উৎপাদন, শস্য বিভিন্ন রাষ্ট্র থেকে আসার কথা, সেগুলো হয়তো আমরা সময় মতো পাই না, এগুলো সব কিছু কিন্তু আমাদের হাতের কামাই। আর এগুলোর ব্যাপারে যেমন বিশেষ করে ওজনে কম দেওয়ার ব্যাপারে তো হাদিসে পাক, তারপরে কোরআনের পাকের মধ্যে অসংখ্য জায়গায় আয়াতও রয়েছে, হাদিসে পাকও রয়েছে, সেই বিষয়টার দিকে একটু আমরা আসলে দৃষ্টি দিব যে আসলে এই ওজনে কম দেওয়ার যে পার্থিব ক্ষতি এবং উখরবী ক্ষতি, পরকালীন ক্ষতিও কিন্তু রয়েছে, এই বিষয়গুলো আমাদের একটু জানা উচিত। এবং এর দিকে যেহেতু আমরা প্রত্যেকেই এই বিষয়টির সাথে জড়িত, কেউ না কেউ ব্যবসা করছেন, আবার কেউ না কেউ পণ্য ক্রয় করছেন, কেউ এই বিষয়টির সাথে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে জড়িত জীবন পরিচালনা করার ক্ষেত্রে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়াইলুল মুতাফফিফিন, সূরা মুতাফফিফিন তো আমরা জানি, এই যে মুতাফফিফিন সূরার এর পাঁচটি আয়াত নাজিল হয়েছে একই প্রেক্ষাপটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান, মদিনা যাওয়ার পর দেখেন যে কিছু মানুষ তারা এই ওজনে কম করে, এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি যার নামটা আসে যে এই কাজটির জন্য বিভিন্ন একটা তার নীতি বানিয়ে নিয়েছিল, আবু জুহাইনা নামক এক ব্যক্তি। সে পণ্য ক্রয় করার জন্য একটি পাল্লা এবং পণ্য বিক্রি করার জন্য আরেকটি পাল্লা, দুইটি পাল্লা, দুইটি ওজন করার যন্ত্র সে রেখেছিল।
আচ্ছা,
সে যখন কারো থেকে জিনিস ক্রয় করত তখন সে এক যে মাপ করার যে যন্ত্র সে একটা ব্যবহার করত, আবার বিক্রি করার সময় আরেকটি ব্যবহার করত,
যেন নেওয়ার সময়ও লাভজনক হয়, দেওয়ার সময়ও লাভজনক হয়।
তো আল্লাহ তাআলা সেই ব্যক্তিদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্বালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াযানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এই যে আয়াতগুলো নাজিল হয়েছে এই সকল ব্যক্তিদের ব্যাপারে নাজিল হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, শাস্তি ধ্বংস, ধ্বংস বলে দিচ্ছে। কোন জায়গার ধ্বংস? ইহকালীন ধ্বংস এবং পরকালীন ধ্বংস, দুই জায়গায় ধ্বংস। এখানে আল্লাহ তাআলা নির্দিষ্ট করেন, স্পেসিফিক করেননি যে তাদের জন্য কি রয়েছে, ধ্বংস রয়েছে। কাদের জন্য? আল্লাযীনা ইযা ক্বালু আলান নাসি ইস্তাউফুন, যে এই যে ব্যক্তিদের বৈশিষ্ট্য ছিল যে পণ্য ক্রয় করার ক্ষেত্রে এক ধরনের পাল্লা, এক ধরনের ওজন যন্ত্র তারা ব্যবহার করত এবং বিক্রি করার সময় আরেক ধরনের। তো তাদের ব্যাপারে বলছেন, আল্লাদিনা ইযাক্তালু আলান নাসি ইস্তাউফুন, ওই সকল ব্যক্তি যারা পণ্য ক্রয় করার সময় তো মানুষের থেকে পরিপূর্ণভাবে বুঝে নেয়, ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইয়াকসিরুন, কিন্তু যখন তারা বিক্রি করে তখন যখন তারা মাপ করে অথবা ওজন করে তখন সেখানে তারা কম করে। তো তাদের ব্যাপারে বলছেন, আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এই সকল ব্যক্তিরা কি এটা ভাবছে যে তাদেরকে কিয়ামতের দিন পুনরুত্থিত করা হবে না? আল্লাহ তাআলার ধমক, আল্লাহ তাআলা কিভাবে সতর্ক করছেন যে তোমরা যে এটা ভাবছো যে তোমরা এখানেই চিরকাল থাকবে, মানুষদেরকে যে তোমরা ঠকাচ্ছ, মানুষদের সাথে এই যে তোমরা বোকা বানাচ্ছ, ধোঁকা দিচ্ছ, তোমরা কি ভাবছো যে এর হিসাব তোমাদের থেকে নেওয়া হবে না, এর তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তোমরা ভাবছো তোমাদেরকে কিয়ামতের দিন উত্থিত করা হবে না? লিয়াউমিন আযীম, যে দিনটা হবে মহান দিন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, জেনে রাখো ওই দিন মানুষ মহান স্রষ্টা সকল জাহানের প্রতিপালকের নিকট দণ্ডায়মান হবে, তোমরা ভুলে যেও না যে তোমরা আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবে না। এই যে এখানে একটা মাপ ওজন এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই ওজনের ব্যাপারে আমাদের সতর্ক করেছেন। আল্লাহ তাআলা শপথ করে বলছেন, ওয়াসসামা আরাফাহা ওয়া ওয়াদাআল মিজান, আল্লাহ তাআলা যে আসমানের শপথ করছেন, যে আসমান আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন, ওয়ারাফাহা ওয়া ওয়াদাআল মিজান, আল্লাহ তাআলা মিজান প্রতিষ্ঠা করবেন, আল্লাহ তাতাগাও ফিল মিজান, আল্লাহ তাআলা পরবর্তীতে বলছেন যে এই মিজান, এই যে ওজন করার ক্ষেত্রে তোমরা কখনো কমই করো না, আল্লাহ তাতাগাও ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিস্ত, তোমরা ন্যায়পরায়ণের সাথে সত্যতার সাথে যথাযথ যে পরিমাণটা দিলে আসলে সঠিক হবে, হক আদায় হবে, তোমরা সেটা কি করো, পরিপূর্ণ করো। অন্যত্র আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা সকল রসূলকে পাঠিয়েছেন এবং তার সাথে পরিমাপের বিষয়টিও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এবং কিতাব দিয়েছেন। তো কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। হযরত শুআইব আলাইহিসসালাতু ওয়াসসালাম তার যে গোত্রের মাঝে তাকে পাঠানো হয়, সেই গোত্রের তিনি তার প্রথম যে দায়িত্ব ছিল তিনি আল্লাহ তাআলার দিকে তাদেরকে ডাকেন যে আল্লাহ তাআলার দিকে আসো। অতঃপর তিনি বলেন, হে আমার কৌম, হে আমার গোত্র, তোমরা কি করো, মানুষের যে ওজন করার ক্ষেত্রে, মানুষের পণ্য পরিমাপ করার ক্ষেত্রে ন্যায়পরায়ণতা অবলম্বন করো, তাদের পণ্যের মধ্যে তোমরা কোনো রকম কারচুপি করিও না, তাদের ধোঁকা দিও না এবং জমিনের মধ্যে ফাসাদ করতে ফিরিও না। তো বলা হয় যে এই যে শুআইব আলাইহিসসালামের কৌমকে যে ধ্বংস করা হয়, ধ্বংসের অন্যতম একটি কারণই ছিল যে তারা মানুষের এই পণ্য দেওয়া নেওয়ার ক্ষেত্রে তারা কারচুপি করতো, এদিক সেদিক করত।
অর্থাৎ এই ওজনের ব্যাপারটা,
জি,
যে পাঁচটি গুনাহের পাঁচটি পার্থিব ক্ষতি, এর মধ্যে একটি হলো
ওজন,
ওজনে
মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহির প্রতিবেশী মৃত্যু সজ্জায় তিনি যান, সেখানে গিয়ে বলেন যে তোমার কি অবস্থা, তিনি বলেন যে আমি আমার সামনে পা আগুনের দুটি পাহাড় দেখতে পাচ্ছি। তখন তিনি তার পরিবারকে ডাকলেন যে এর কারণ কি, তিনি বললেন যে তার দুইটি ওজন মাপ করার দুইটি পণ্য, একটি দেশে ক্রয় করে আর একটি দেশে বিক্রি করে, বলে যে নিয়ে আসো। তো আনার পর মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি সেই দুটো পণ্য কী করলেন, এই দাড়িপাল্লা ভেঙে ফেললেন। তো অতঃপর বললেন যে এখন তোমার কী অবস্থা, বললেন যে এখন আমার অবস্থা আরও ভয়াবহ। তো এই যে পার্থিব ক্ষতিগুলো আমরা দেখছি, শুআইব আলাইহিসসালামের কৌমকে ধ্বংস করা হয়েছে কেন, এই ওজনে কম করার কারণে। এই যে মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহির প্রতিবেশী, এই যে ব্যক্তির এই অবস্থা পরিণত কোনো পার্থিব অবস্থা, এগুলো কিয়ামত তো বাকি রয়ে গেছে, সেখানের অবস্থা হিসাব তো বাকি রয়ে গেছে, সেখানে তো মানুষ তো যাবে কিয়ামতের ময়দানে যে অনেক নেক নিয়ে সেখানে উপস্থিত হবে, যে কিন্তু তার কোনো কিছুই পরবর্তীতে থাকবে না, শুধু মানুষ এই মানুষের সাথে দুর্ব্যবহার, মানুষের সাথে অন্যায় আচরণ, মানুষের সাথে ধোঁকা, মানুষের এই যে পণ্যে কম কর পণ্যের মধ্যে এই কারচুপি করার কারণে কিয়ামতের ময়দানে তার কিছুই থাকবে না। তো দুনিয়াতেই এই অসংখ্য নজির রয়েছে এই ওজনে কম দেওয়ার ব্যাপারে।
রাইট রাইট, এবং এর পার্থিব ক্ষতিও কোরআন ও হাদিসের মধ্যে রয়েছে, যে পার্থিব ক্ষতির কথা যে আলোচনা করা হয়েছে। ওজনে কম দেওয়া, এটা বর্তমান সময়ে আমরা আলোচনা করছি, ভাববেন না এখনই মনে হয় শুরু হয়েছে, না, ওজনে কম দেওয়া সেই পূর্বের জমানা থেকে, বনি ইসরায়েলের জমানা থেকে ওজনে কম দেওয়ার এই খারাপ অভ্যাসটা মানুষের মধ্যে ছিল, সবার না, সবার না, অসাধু ব্যবসায়ী কিছু ছিল এই রকমের যাদের মধ্যে ওজনে কম দেওয়া। এবং পরবর্তীতে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ আনলেন, এরপরে কোরআনে পাকের এই আয়াতে কারিমাগুলো নাজিল হলো ওজনে কম দেওয়ার ব্যাপারে, পূর্বের যারা ছিল তারা, বনি ইসরায়েলের যারা ছিল তারা ওজনে কম দেওয়ার কারণে তাদের দুনিয়াতেই তার শাস্তির ঘোষণা দিয়া দেওয়া হয়।
জাকির ভাই, যারা আসলে ওজনে কম দেয়, সে যদি এলাকার মধ্যে তার যদি শুধু একটা দোকান থাকে তাহলে হয়তো মানুষ নিরুপায় হয়ে তার থেকে ক্রয় করবে, কিন্তু আপনি যখন কম্পিটিশনে চলে আসবেন,
এলাকায় আপনার 8-10টা দোকান আছে এবং সব পণ্য সেই দোকানগুলোতে পাওয়া যায়, কখনো মানুষ আপনার কাছে যাবে না, এটাও আপনার জন্য একটা ক্ষতি। আমরা যদি আমাদের যারা বুজুর্গানা দিন ছিলেন তাদের জীবনে যদি দেখি, তারা অনেকে ব্যবসায়ী ছিলেন, বিশেষ করে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহ কত বড় ব্যবসায়ী ছিলেন এবং তার ব্যবসার ক্ষেত্রে যে ন্যায়পরায়ণতা সেটা পৃথিবীবাসী এবং সকল মানুষ জানে। যখন মানুষ আলোচনা করা হয় তার ব্যবসার কথাটা চলে আসে। সাহাবায়ে কেরামের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ব্যবসায়ী ছিলেন, তাদের জীবনে যদি পড়েন যে তারা ব্যবসার ক্ষেত্রে কতটা সতর্ক ছিলেন। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কি ব্যবসায়ী ছিলেন না? তারা কি লাভবান হননি?
অবশ্যই হয়েছে।
আল্লাহ তাআলা কতটা ফখর করে, কতটা গৌরব করে এই কথাটা বলেছেন যে যখন কাফেররা বলল যে সুদ হচ্ছে কি কি, যে সুদ হচ্ছে ব্যবসার মতো, তখন আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ, আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে নয়। তো আল্লাহ তাআলা যে ব্যবসাকে হালাল করেছেন এই কথাটা কতটা ফখরের সাথে বলেছেন, আর সেইখানে যদি মানুষ হারামকে ঢুকিয়ে নেয়, সেই ব্যবসাটাকে যদি খারাপ করে ফেলে, তখন তার ভয়াবহতা কিন্তু তদরূপ হবে।
রাইট, সেই হালালটাকে আল্লাহ যেখানে হালাল বানিয়েছেন ব্যবসাটাকে, সেখানে হারামের কারচুপি করা বা হারাম মিক্স করে দেওয়া, এটা বান্দার জন্য বড় লজ্জার বিষয়, আর এ থেকে বাঁচা উচিত আমাদের। শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা আরও আলোচনা, পার্থিব ক্ষতিগুলো নিয়ে কথা বলছিলাম আমরা। একটি নাতের রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাড করি অনুষ্ঠানে, শুনি আমরা, এরপরে কলও শুনবো আপনাদের আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি নুরুল আমিন হুজুর।
মদিনার মুসাফিরামি জ্বলে জানো নামার, মদিনার মুসাফিরামি জ্বলে বেজানো নামার, বিনয়ে নত শিরামার, পদদয় কম্পিত আমার, বিনয়ে নত শিরামার,
ও
তো আমার মদিনার মোজাফি রামি জলে ভেজা
তালা শিখদের মনের আশা পূরণ করে দিক, মদিনাতুল মুনাওয়ারায় বারবার হাজিরা দেওয়ার সে তৌফিক আল্লাহ দান করে দিক। যাব দর্শকের কলের দিকে, শুনবো দর্শকের কলগুলো, এরপরে আবারও ফিরবো আজকের বিষয় নিয়ে আলোচনা ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিক।
রাকিবুল, আমি একটি গজল শুনতে চাই, হাসবি রাব্বি জাল্লাল্লাহ।
শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমি মোফাজ্জল বলছিলাম, অনুষ্ঠানটা দেখতেছি আসলে খুব সুন্দর, এবং এত সুন্দর অনুষ্ঠান, চ্যানেল গুলো খুব সুন্দর, এগুলো ঘরে ঘরে থাকা উচিত।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর অভিমত আপনি দিয়েছেন আমাদেরকে অনুষ্ঠানের ব্যাপারে, মাদানী চ্যানেলের ব্যাপারে। আল্লাহ তালা ভালো রাখুক, আপনাকে দোয়া করি সব সময় আপনাদের জন্য। জি, পরবর্তী কাল।
রংপুর থেকে মোহাম্মদ আলম, আমি একটি নাচের রসুল শুনতে চাই, দয়া কর নবী আমায়।
আচ্ছা, দয়া কর নবী আমায়, নুরুল আমিন ভাই আছেন, যদি সম্ভব হয় শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ। পরবর্তী কল।
আমি পটুয়াখালী থেকে বলছিলাম, মেডিটেশন, আমি আপনাদের চ্যানেল দেখছি, আমার কাছে অনেক ভালো লাগে। আজকের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত অনেক সুন্দর বিষয় নেওয়া হয়েছে, এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং জানতে পারবো, আমাদের জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তালা কবুল করেনি, সাথেই থাকবেন আশা রাখি, আর এভাবে করে অনুষ্ঠান দেখবেন, অনেক কিছু জানবেন, অনেক কিছু শিখবেন, অপরকেও শিখাতে পারবেন আল্লাহ। জি, পরবর্তী কথা।
আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি একটি নাতি রাসুল শুনতে চাই, মদিনা যাওয়ার যাও না ইজাজার।
সাইফুল ভাই কোথেকে বলছেন তা কিন্তু জানার নাই, কিন্তু আপনার অনুরোধ পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে, মদিনায় যাওয়ার দাও না ইজাজত কালাম ইনশাআল্লাহ তাআলা শুনবো আমরা। দর্শক, আপনাদের কল নিলাম আমরা, অনুরোধগুলো পূরণ করবো একটু পরে ইনশাআল্লাহ তাআলা। যে আলোচনা শুনছিলাম, কামরুজ্জামান ভাই, মোতালিব ভাই বলছিলেন গুনাহের পার্থিব ক্ষতিসমূহ। আজকাল যেহেতু দুনিয়াটা ধীরে ধীরে আপডেট হচ্ছে, ডিজিটালের দিকে যাচ্ছি আমরা, আমাদের গুনাহের মাত্রাটাও জানি কেন ডিজিটালের দিকেই যাচ্ছে। একটা সময় আমি যখন ছোট ছিলাম তখন বেতের পাল্লা দেখছি ছোটবেলায়, হয়তো বা আপনারাও দেখেছেন, এর আগে কি ছিল এটা আমার জানা নেই। বড় 5 কেজি ওজনের জন্য বেতের পাল্লা ছিল, আর 1-2 কেজি মাপার জন্য টিনের পাল্লা ছিল, এরকমের কিছু। এটার মধ্যেও কারচুপি ছিল, এটার মধ্যে 2 নম্বরই ছিল, এর মধ্যে ওজনে কম দেওয়ার এক সিস্টেম তারা বানিয়ে নিয়েছিল। ছোটবেলায় শুনতাম আর কি, দেখতাম কীভাবে ওজনে কম দেওয়া যায়। আচ্ছা, এরপরে পাথর যে আছে, যেটা দিয়ে ওজন করা হয়, 1 কেজি ওজনের পাথর যেটা আছে, এটার মধ্যে যদি 100 গ্রামও প্লাস করে দেওয়া যায়, তো 100 গ্রাম মাইনাস প্লাস হয়ে গেল বিক্রি করার সময় বা নেওয়ার সময়, এরকমের একটা সিস্টেম বানিয়ে নিয়েছে। এরপরে এখন তো ডিজিটাল পাল্লা আসছে, তাই না? ওজন করে পাল্লার উপরে রাখে, ওখানে প্রাইস সহকারে দেখিয়ে দেয় কয় টাকা। এখানেও 2 নম্বরই চলছে, অর্থাৎ যত আপডেট হচ্ছে আমাদের গুনাহটার রাস্তাটাও যেন আপডেট করছি আমরা। আল্লাহ আসানি দান করুক, আল্লাহ তালা বোঝার তৌফিক দিক, কবে হুশ ফিরে আসবে। উদাহরণ দিচ্ছি একটা, কামরুজ্জামান ভাই, এখন বর্তমান সময়ে সবচেয়ে কম মূল্যে যে জিনিসটা পাওয়া যায় সেটা পেঁপে, সম্ভবত তরকারির দিক থেকে, বাজারের দিক, নিত্য প্রয়োজনীয় বাজার যেটা, হয়তো 40-50-60 টাকা কেজি হবে। এই সবচেয়ে কম মূল্যের একটা পণ্য বেচতে গিয়েও হয়তো 1-2 টাকা লাভের জন্য 2 নম্বরই করছে, ওজনে কম দিচ্ছে। কি ভাবছি আমরা, এই 2 টাকা দিয়েই কি অনেক কিছু করে ফেলব, অনেক কিছু হয়ে যাবে, কি মনে হয় আমাদের? আর এই দুই টাকা যে আপনি 2 নম্বরই করে নিয়ে আসলেন নিজের সন্তানের জন্য, একবার নিজের বিবেককে প্রশ্ন করেন, আমি আমার সন্তানকে কি খাওয়ালাম? আচ্ছা, আপনি 2 নম্বরই করছেন 2 টাকার জন্য, এখন কোন 2 টাকা? শত শত টাকা তো আপনার কাছে, এখন এই 2 টাকা কোন 2 টাকা? তার মানে আপনার হারামটা পুরোটা মিক্স হয়ে গেছে, আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন, আবার সেই সন্তান থেকে আশা করছেন ভালো কিছু। কীভাবে সব আমরা এক কাজ করি, এই ছোট নজরটা ছেড়ে দেই, যতদিন পর্যন্ত আমাদের এই 2 টাকার দিকে নজর থাকবে ততদিন ভালো কিছু করা আপনার আমার পক্ষে সম্ভব নয়। 2 টাকা নোট নয়, না এটা আমি বলছি না, 2 টাকাও টাকা, এটারও মূল্য আছে, এটারও দাম আছে। আমার বলার উদ্দেশ্য হলো হারাম উপার্জনের ক্ষেত্রে 2 টাকার দিকে নজর দেওয়াটা ছেড়ে দেই। আবার প্রশ্ন করবেন, তাহলে কি 1 লক্ষ টাকার হারামের দিকে নজর দিব? না, সেখানেও দেওয়া যাবে না। একটা ছোট্ট উদাহরণ এটা, হারাম যদি 2 টাকাও হয় এদিকেও যেন আমরা নজর না দেই, এগুলো তো হারাম, আপনি ধোকা দিচ্ছেন, ঠকাচ্ছেন, কারো হক নষ্ট করছেন। তা হারামের মধ্যে আপনি যখন যাবেন সেই হারামের কখনো আরাম আপনার হবে না, পার্থিব ক্ষতি এগুলো, আপনার পরিবারের লোক আপনার কাজে আসবে না, আপনার সন্তান আপনার কাজে আসবে না, যারা হারামের সাথে জড়িত, মানুষকে ধোকা দেয়, আর যারা এরকমের কাজগুলো করে, ওজনে কম দেয়, তাদের পরিবার পরিজন সন্তান সন্ততি না দুনিয়ায় কাজে আসবে না আখেরাতে কাজে আসবে, তারা কখনো আপনার কাজে আসবে না। কামরুজ্জামান ভাই থেকে কিছু শুনি, এরপরে ইনশাআল্লাহ তাআলা অনুরোধের কালাম নিব, মুতালিব ভাইও আছেন, শুনবো। জি
জি, আমরা শুনছিলাম দুনিয়ার পার্থিব যে ক্ষতিগুলো আছে, গুনাহের পার্থিব ক্ষতির মধ্যে এটিও আমরা শুনেছি, যখন কোনো মজলুম শাসক আল্লাহপাকের বিধানাবলীকে অমান্য করে, আল্লাহপাকের অঙ্গীকারকে ভঙ্গ করে, তাহলে আল্লাহপাক তার বিপরীতে অন্য কোনো শত্রু শাসনকে নিয়োজিত করে দেন। আমরা দেখেছি যুগে যুগে এর প্রমাণ রয়েছে, ঐতিহাসিকগুলো লিখেছে যে শাসক ইসলামী আইনকে ভঙ্গ করেছে, সে দুনিয়াতে বেশি দিন টিকতে পারেনি। ফিরাউনের নাম আমরা হয়তো অনেকে শুনেছি, যে সারাটি জীবন মানুষের প্রতি অত্যাচার করেছে, মানুষকে হত্যা করেছে, অর্থাৎ সকল প্রকার অপকর্ম তার দ্বারা সংগৃহীত হয়েছে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ আখাযনা আলা ফিরাউনা বিসসিনিনা ওয়া নাকসুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ বলেন, আমি ফিরাউনের সম্প্রদায়কে দুর্ভিক্ষ ও ফসলাদের ক্ষতির দ্বারা আক্রান্ত করেছি যেন তারা সতর্ক হয়। এখানে আল্লাহ পাক প্রথমে সতর্ক করেছেন ফিরাউনকে, যেন তুমি সতর্ক হয়ে যাও, তোমার এই অন্যায় কাজগুলো করা ঠিক হচ্ছে না, আল্লাহ পাক সতর্ক করেছেন। তো যারা মজলুম ব্যক্তি ছিল তারাও আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতো, আর্তনাদ করতো। আল্লাহ পাক তাদের আর্তনাদকে কোরআনে পাকে নকল করেন, অর্থাৎ বর্ণনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি আয-যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন আর্তনাদ, অর্থাৎ মজলুমদের আর্তনাদকে আল্লাহ পাক এবার বর্ণনা করছেন, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই গ্রাম থেকে বের করে নেন যাদের, যে গ্রামের অধিবাসীরা জালিম, এখান থেকে আমাদেরকে বের করে নেন, আমাদেরকে আপনার আপনার পক্ষ থেকে কোনো সাহায্যকারী, কোনো মাদাদগার, কোনো সাহায্য করে আমাদের জন্য আপনি পাঠান, যেন আমরা তাদের তার পক্ষ থেকে সাহায্য পাই। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলে দিয়েছেন যে আমি তাদেরকে অবকাশ দিই, অর্থাৎ যারা অন্যায় করবে, অবিচার করবে, আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেন না, তাদেরকে অবকাশ দিন। এটা কোরআনে পাক মধ্যে এসেছে, আল্লাহ পাক ইরশাদ করেন, আপনি কখনো মনে করবেন না যে জালিমরা যা করছে সে বিষয়ে আল্লাহ পাক গাফিল, অর্থাৎ আল্লাহ পাক গাফিল নন। অপরাধীরা যা কিছু করছে সে ব্যাপারে আল্লাহ পাক অবহিত আছে, কিন্তু আল্লাহ পাক বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার, আল্লাহ পাক তাদেরকে অবকাশ দিচ্ছেন, তাদেরকে ছাড় দিচ্ছেন কোন দিনে, যেদিন চক্ষু হবে স্থির, যেদিন পলকহীনভাবে তাকিয়ে থাকবে সেই দিন পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে অবকাশ দিচ্ছেন। এরপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন মুহতিইনা মুকনিই রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া, আল্লাহ পাক ইরশাদ করেন তারা মাথা তুলে দৌড়াতে থাকবে, তাদের দৃষ্টি নিজেদের দিকে ফিরবে না এবং তাদের অন্তর হবে শূন্য। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটি বলছেন যারা জালিম হবে আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেন না, বরং তাদেরকে আল্লাহ পাক অবকাশ দেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। এখন নির্দিষ্ট সময় দুনিয়াতে হতে পারে, আখেরাতে হতে পারে, অর্থাৎ এক কথায় জালিম ব্যক্তি তার প্রাপ্য সে পাবে। এমন তো বর্ণিত আছে কিতাবের মধ্যে যে যারা জালিম হবে যদিও বা তারা মুসলমান হয়, বাহ্যিক দৃষ্টিতে নেক হয়, সৎকা করে, নামাজ এবাদত সকল কিছু করে, কিন্তু জালিমও হয়, মানুষের প্রতি জুলুমও করে, তো কিয়ামতের মধ্যে তাকে উঠানো হবে, সে নেকি নিয়ে আসবে, মজলুম ব্যক্তির গুনাহগুলো তাকে দিয়ে দেওয়া হবে, এখন গুনাহ নিয়ে সে জাহান্নামে প্রবেশ করবে, এমনও হাদিসের বাকির মধ্যে আছে। এই জন্য কখনো এক কথায় গুনাহ ছোট হোক বড় হোক এটা তো করাই যাবে না, বিশেষ করে আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় সে বিষয়ে বেশি সতর্ক থাকতে হবে। কেননা আল্লাহ পাকের হক বান্দার হক, আল্লাহ পাকের হক, আল্লাহ পাক যখন চায় তখন ক্ষমা করে দিবেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের শান, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার হকের বেলায় যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা করবে না আল্লাহ পাকে ক্ষমা করবেন না। যেমন হয়তো আপনারা শুনেছেন মাসালও আছে, যদি কেউ সুদ খায় অথবা ঘুষ খায় বা কারো কাছ থেকে অত্যাচার করে, কারো সম্পদ গ্রাস করে, এখন সে যদিও বা আল্লাহ পাকের কাছে তওবা করে, এখন তওবা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তার প্রাপ্যগুলো সে আদায় করবে না,
তার সম্পদটাকে ফিরিয়ে না দিবে,
সম্পদটাকে ফিরিয়ে দিতে হবে। সে যদি মারা যায় তার যে আহাল আছে, তার যে পরিবার আছে, পরিবারকে দিতে হবে, যদি পরিবারও মারা যায় সৎকা করে দিতে হবে। এক কথায় এর ক্ষতিপূরণটা দিতে হবে, কারণ এটা বান্দার হক, আর আল্লাহ পাক বান্দার হক মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করে। যেন আমাদের উচিত হচ্ছে আমরা এমন কোনো কাজ করব না যার দ্বারা আমার অপর ভাইয়ের, সে যে জাতির হোক না কেন, তার হক নষ্ট হয়। যেন আমাকে সতর্ক থাকতে হবে এই বিষয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে
তৌফিক দান করে। পার্থিব যে ক্ষতিগুলো পারিবারিকভাবে হোক, দুনিয়াবি হোক বা আখেরাতে হোক, পার্থিব ক্ষতিগুলো আমাদের চোখের সামনে, আজে ঘরের মধ্যে বড় যারা আছে সবার হাতে একটা করে স্মার্টফোন। আপনি আমি যখন অফিস থেকে ঘরে ফিরি তো ছোটদের সামনে আমরা মোবাইল ফোন ইউজ করি, স্মার্টফোন ইউজ করছি, পার্থিব ক্ষতি কীভাবে দেখাচ্ছে এটার। একদিন, দুই দিন, তিন দিন এভাবে করে যখন আপনার হাতে ফোন দেখে, আওয়াজ শুনে, অডিও লাউড থাকে, আপনার ঘরের এক বছরের হোক বা দুই বছরের বাচ্চা হোক, সন্তান হোক, সে আপনার কাছে চলে আসে, একদিন, দুই দিন, তিন দিন করতে করতে আপনার মোবাইলের দিকে, ডিসপ্লের দিকে তাকানো শুরু করে। এরপরে যখন সে মোবাইলটা কীভাবে আপনি ইউজ করেন সেটা দেখতে পায়, কখনও আপনি মোবাইলটা আনলক করে রেখে গেছেন তো আপনার সন্তান মোবাইলটা টেপা শুরু করে দিয়েছে, আপনি তখন খুশি হয়েছিলেন, বা আমার ছেলে মোবাইল ইউজ করতে পারতেছে, অপশন চিনতে পারতেছে, হ্যাঁ কীভাবে ইউটিউবে ঢুকতে হয় আমার সন্তান তাও পারে। এরপর এই কথাগুলো আপনি আবার সন্তানের সামনে অন্য কারোর সাথে শেয়ারও করেন, আমার সন্তান বা আমার ছেলে বা আমার অমুকে সে আজকে দেখলাম ইউটিউবে ঢুকতে পারছে, তখন আপনার কাছে খুশি হয়, আপনি খুশি হন। যখন তার বয়স 8 থেকে 10 বছর হয় তখন সে মোবাইলের জন্য বায়না শুরু করে দেয়, মোবাইলের জন্য বাহানা শুরু করে দেয়, লেখাপড়া ডিস্টার্ব হয়ে যায়, বাধ্য হয় 10-12-15 বছরের আগেই তার হাতে আপনি স্মার্টফোন ধরিয়ে দেন। দিনের বেলায় যতটুকু ভয় ডরে যাই হোক লেখাপড়া করে, কিন্তু রাতের বেলায় আর তার লেখাপড়ার কাছেও সে থাকে না, হাতে মোবাইল থাকে। হাজারো বাবার অভিযোগ এ ব্যাপারে, হাজারো বাবার অভিযোগ। 2-3 বছর আগে রমজানে একজন লোক আসছেন ইতিকাফ করার জন্য ফয়জানে মদিনাতে, তিনি এসে বললেন আমার ছেলেকে আমি মাদ্রাসা হিফজখানায় দিয়েছি হাফিজ বানানোর জন্য, মোবাইলের নেশায় ধরেছে, লেখাপড়া ছেড়ে বাসায় বসে আছে, দিলাম মোবাইল কিনে, এখন ওই মোবাইল নিয়েই পড়ে আছে, লেখাপড়ার কাছেও সে আর যায় না। হাজারো বাবার অভিযোগ। আপনি বলেন এই অল্প বয়সের এই সন্তানগুলো যে মোবাইলে আসক্ত হলো পেলোটা কোথায় আর কিভাবে হল? আপনার আমার ভুলের কারণে এই প্রভাবটা সন্তানের উপর পড়েছে, তাই না? আর সেই সন্তান এখন বিগড়ে গেছে, রাস্তা ভুলে গেছে, এখন এই মোবাইলের জন্য যা কিছু করতে পারে। আল্লাহ তাআলার পানা, ভালো ভালো মানুষ এই মোবাইলের জন্য কত চুরি ডাকাতি খুন খারাপিও করছে শুধু মোবাইল হাতে পাওয়ার জন্য। এমন কিছু ভুল আমরা করি মুত্তালিব ভাই যার মাসুল গুনতে গুনতে আমাদের সারাটা জীবন পার হয়ে যায়, সারাটা জীবন পার হয়ে যায়। এক বাবা সন্তানকে পাঠিয়েছিল বিদেশে লেখাপড়া করার জন্য, আর সেখানে লেখাপড়া তো সে করছে, ডিগ্রিও অর্জন করছে, সাথে সাথে বিদেশে কিছু চরিত্র তার মধ্যে অ্যাড হয়ে গেছে। যখন দেশে আসলো 2-4 মাস বাবা দেখলো যে আমার সন্তান যা আয় করে তার চেয়ে বেশি ব্যয় করে তার নেশার কারণে, তখন তাকে ডক্টরের কাছে নিয়ে গেল, হসপিটালে নিয়ে গেল, যাতে তার এই নেশাটার চিন্তাভাবনা মাথা থেকে দূর হয়ে যায়, হয়নি? যখন সেখান থেকে আবার ফিরিয়ে বাড়িতে আনলো বাবার উপরে আক্রমণ চালালো। মানে আমাদের সিদ্ধান্ত নিতে ভুল হয়, আমাদের গুনাহের কারণে পাপের কারণে তার একটা প্রভাব সন্তানের উপরে পড়ছে, আর সন্তানও রাস্তা ভুল চেঞ্জ করে নিয়েছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আমরা অনুরোধের কালাম শুনি, এরপর মুতালিব ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা শেষ কিছু আলোচনা আল্লাহ চায় শুনবো। আল্লাহ চায়। জি নুরান ভাই, অনুরোধের কালাম ছিল।
হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহি সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ।
কে বললে নমন বলো লাও কি করেছিলে আমারা সর পড়বে কি চুপি চুপি পড়েছিলে
ছিলাম আমরা দর্শক অনুরোধের কালামগুলো আল্লাহ তাআলা কালাম শুনতে শুনতে অন্তরে ইশকে রসুল যেন বৃদ্ধি পায় সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। মোতালিব ভাই, আজকের বিষয় নিয়ে যদি কিছু।
জি, আজকের আলোচ্য বিষয় তো ছিল পার্থিব গুনাহের পার্থিব ক্ষতি সমূহ। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমরা শ্রবণ করেছিলাম, পাঁচটি বিষয় তিনি উল্লেখ করেছিলেন। তার মধ্যে তো সবগুলো নিয়ে কিছু কিছু আলোচনার ইচ্ছা ছিল, সময় সংক্ষিপ্ত। তবে যে বিষয়টা আসলে আলোচনা করা দরকার আমাদের, সেটা হচ্ছে অশ্লীলতা, নির্লজ্জতা, যেটা দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই ব্যাপারে যে অশ্লীলতার ব্যাপারে আমরা শুনছি যে যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা দেখা দেয় সেখানে মহামারীও দেখা দেয়।
জি,
এবং আমরা বেশ কিছু মহামারীর সম্মুখীনও হয়েছি। তো অন্য কোনো বিষয়ে আমাদের চিন্তা করা ভাবনার উপায় নেই, যে এই কারণে আপনি শুরুতেই বলছিলেন যে আমরা অন্য কোনো কারণ দেখাই, অন্য কোনো কজ দেখাই যে এখানে আমার কোনো হাত নেই। কিন্তু অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটাই বলছেন, আমাদের কাছে আমরা যে ক্ষতির, যে মহামারীর, যে বিপদের সম্মুখীন হই, এটা আমাদেরই হাতেরই উপার্জন। এবং কোরআনে পাকের মধ্যে এই বিষয়ে বলাও হয়েছে। তো নির্লজ্জতার ব্যাপারে, অশ্লীলতার ব্যাপারে তো কোরআনে পাকের মধ্যে অনেক আয়াত এসেছে এবং আল্লাহ তাআলা সাবধানও করেছেন, এবং যারা অশ্লীলতায় লিপ্ত হয় তাদের শাস্তির ব্যাপারে কোরআনে পাকের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন যে ইয়া বানী আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে বানী আদম, তোমাদেরকে যেন শয়তান কোনোভাবেই ফেতনার মধ্যে না ফেলতে পারে।
রাইট,
ফেতনা তো আমরা বুঝি যে কোন বিষয়কে আসলে ফেতনা বলা হচ্ছে এখানে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানযিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, যেমনিভাবে তোমাদের যে পূর্বপুরুষ আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে শয়তান জান্নাত থেকে বের করে নিয়েছিল অসার মাধ্যমে, ধোকার মাধ্যমে, মিথ্যা কসম করে তাদেরকে কী করেছিল, ধোকায় ফেলে দিয়েছিল, তো ওই কাজটা যেন শয়তান তোমাদের সাথে না করতে পারে, তোমরা সতর্ক থাকো, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন। এখন কিন্তু দিন দিন দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বলছেন যে শয়তান যেন আমাদের থেকে আমাদের পোশাকগুলো না খুলে ফেলতে পারে, শয়তান যেন আমাদেরকে ধোকায় না ফেলতে পারে, শয়তান যেন আমাদেরকে জান্নাতে প্রবেশ হওয়ার মধ্যে যে অন্তরায় অন্তরায় হয়ে না দাঁড়াতে পারে। কিন্তু আমরা দেখছি যে দিন দিন আমাদের যে বিভিন্ন ডিভাইস, বিভিন্ন মাধ্যম, বিভিন্ন অবস্থা এরকম তৈরি হয়ে গেছে, সেই বিষয়টা তৈরি হয়ে গেছে, প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। আজকে নাটক সিনেমার নামে অনৈতিক ভালোবাসা, বিভিন্ন প্রোগ্রামের নামে আপনার যে আমাদের সংস্কৃতির মধ্যে যে বিষয়গুলো নেই, সেই সংস্কৃতির মধ্যে পশ্চিমা কালচার বিভিন্ন বিষয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ আমরা যেন কোনোভাবে জান্নাতে প্রবেশ করতে না পারি। আল্লাহ তাআলা আমাদের যে বিষয়টা থেকে সতর্ক করেছেন যে শয়তান আমাদেরকে যেন কোনোভাবে ফেতনার মধ্যে না ফেলতে পারে, কিন্তু আমরা দিন দিন সেদিকেই এগিয়ে যাচ্ছি। যে ব্যক্তিরা এই কাজের মধ্যে সামিল, যে অশ্লীলতার মধ্যে যেন মানুষ পড়ে যায়, অশ্লীলতায় যেন ছড়িয়ে পড়ে, এই বিষয়গুলোর সাথে যারা জড়িত তাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা তাদেরকে বলছেন ওই সকল ব্যক্তি যারা এটা ভালোবাসে যেন ফাহিশা ছড়িয়ে পড়ে, ফাহিশা ছড়িয়ে পড়ে কাদের মধ্যে, ফিল্লাযীনা আমানু, যে সকল মানুষ ঈমান নিয়ে এসেছে আল্লাহ তাআলার উপর, তাদের মধ্যে যেন ফাহিশা ছড়িয়ে পড়ে, তাদেরকে সতর্ক করে বলছেন তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক আযাব। কিন্তু দেখা যাচ্ছে আজকে আমরা মুসলমান হয়েও এই বিষয়টা ভালোবাসছি যেন ফাহিশা ছড়িয়ে পড়ে, গান বাজনা ছড়িয়ে পড়ে,
যত বেশি আপনার এই ফাহিশা অর্থাৎ বেহায় আপনার মধ্যে যে যত বেশি অগ্রসর হয়, আমরা মনে করি দুনিয়াতে সে সবচাইতে বেশি
আধুনিক
আধুনিক মনে করি,
জি
হ্যাঁ আধুনিক মনে করি তাকে। কোনো মেয়ে নিজে থেকে পর্দা করতে চায়, ঘরের মানুষ অপর বাড়ির আরেক বাড়ির আর একটা মেয়েকে দেখিয়ে বলে দেখো কত উন্নতি, কত স্মার্ট, হ্যাঁ কত আধুনিক, আর তোমার কি। ঘরের মধ্যে যখন ছেলের বউ আসে, যদি ভাগ্যগুণে গ্রামের মেয়ে পেয়ে যায়, পর্দাশীল পেয়ে যায়, আর ছেলে শহরের হয়, তখন এই পুত্রবধূকে যেভাবেই হোক তাকে আধুনিক বানাতে হবে,
সমাজের সাথে মিলে চলতে,
সমাজের সাথে মিলিয়ে চলতে হবে। এই সমাজ যে তাকে সোজা জাহান্নামের রাস্তা দেখালো এদিকে তার কোনো চিন্তা ভাবনা নেই। আমি বলতে চাই যে যত বেশি মানে বেহায় আপনার দিকে ধাবিত, মানুষ মনে করে সে ততটা বেশি উন্নত বা আধুনিক বা ডিজিটাল। এই যে নোংরা চিন্তা ভাবনাগুলো আছে না, নোংরা চিন্তা ভাবনা, এগুলো ভালো কিছু না, এগুলো নোংরা। এখান থেকে কবে আমরা বের হয়ে আসবো? পার্থিব ক্ষতি কি এখানে?
জি জি,
পার্থিব ক্ষতি। আজ আমি এই বেপর্দা যেটা নিয়ে আপনি কথা তুলছেন, আয়াতে কারিমা শোনালেন, আজ আমি হয়তো বা ভাবছি যে আরেক ঘরের মানুষ বেপর্দা হচ্ছে, বা পাশের বাড়ির মানুষ হচ্ছে, বা ওই এলাকার মানুষ হচ্ছে, আমার তো কিছু না। কিন্তু আমরা এটা চিন্তা করি না এই ভাইরাস বা এই খারাপ জিনিস বা এই বেপর্দা আমার ঘরে আসতে কতক্ষণ লাগে,
আমার ঘরে আসতে কতক্ষণ লাগে, এবং কি কতগুলো গহর উজাড় হয়ে গেছে এই অশ্লীলতার কারণে। আমি প্রমোট করেছি, আমি বলছি যে আমার যে স্ত্রী আছে সে সেকেলে, সে আদি যুগের মধ্যে রয়েছে, এই সমাজের সাথে, এই যুগের সাথে সে তাল মিলিয়ে চলতে পারছে না, তাকে আমি কি করলাম, সাজিয়ে গুজিয়ে সমাজে নিয়ে গেলাম, পরবর্তীতে দেখা যাচ্ছে তার সংসারই টিকছে না। অনেক কিছু হচ্ছে সমাজে, এগুলো আমরা দেখছি। আজকে মানুষকে বলতে শোনা যায় যারা এর প্রতিবাদ করে, প্রতিরোধ গড়ে তুলতে চায় অশ্লীলতার বিরুদ্ধে, বেপর্দার বিরুদ্ধে, তাদেরকে বলা হয় এরা হচ্ছে সেই শেকেলের মানুষ, এরা হচ্ছে সেই আদিম যুগের মানুষ, এরা না আধুনিকতা জানে, না বর্তমান সমাজের স্ট্যান্ডার্ড জানে, না কোনো কিছু জানে। তারা বলে যে মানুষের সহজাত ধর্মই হচ্ছে এই অশ্লীলতা, অর্থাৎ এই পর্দাহীনতা এগুলো। কিন্তু আমরা যদি দেখি আসলে মানুষের সহজাত ধর্ম কোনটা, মানুষের আসল প্রকৃতি চাহিদা কোনটা, যদি আমরা আদম আলা সালাতু আসসালামের দিকে দেখি, তিনি তো আদিপুরুষ আমাদের, না সকল মানুষ যে ধর্মেরই হোক, যে বিশ্বাসী রাখুক না কেন, আদম আলা সালাতু আসসালাম হচ্ছে আমাদের আদিপুরুষ। তিনি কেমন ছিলেন, তার পর্দার প্রতি অবস্থাটা কীরকম ছিল, যে যখন শয়তান ধোঁকা দিয়ে দিল, তাদের থেকে পোশাকগুলো খুলে যাচ্ছিল জান্নাতের মধ্যে, তখন তারা কি করছিলেন, জলদি করে কোরআনে পাকের মধ্যে আয়াত এসেছে, আল্লাহ তাআলা বলেন যে ওয়াতফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, যখন পোশাকগুলো খুলে যাচ্ছিল তখন তারা জলদি করে গাছের পাতা নিয়ে তাদের লজ্জা তাদের অঙ্গগুলো ঢাকছিলেন। তো এটাই তো মানুষের সহজাত ধর্ম হওয়া উচিত না, যে আদম আলাইহিসসালাম তিনি সেই সর্ব আদিম। তা আদিম মানুষের চাহিদা বা মানুষের সহজাত বিষয়টা হচ্ছে নিজেদেরকে সম্ভ্রম রাখা, নিজেদেরকে লুকিয়ে রাখা, নিজেদের মধ্যে এই বিষয়গুলো রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমানদারির চিহ্ন হচ্ছে লজ্জা সম্ভ্রম রাখা এবং কম কথা বলা, এটা হচ্ছে ইমানের শাখা। আর যে নির্লজ্জ হওয়া, অধিক কথা বলা, এটা হচ্ছে নিফাকের অন্তর্ভুক্ত।
তো ইমান, ইমান আর ইমানদার, ইমানদারিত্ব, এটা অনেক ঊর্ধ্বের কথা, অনেক ঊর্ধ্বের কথা ইমান আর ইমানদারিত্ব, যেখানে চক্ষু লজ্জাই নেই।
আল্লাহ,
আজকে আজকে চক্ষু লজ্জা কোথায় চলে গেল, আল্লাহ হিফাজত দান করুক। এগুলো বলতে গেলে তো অনেক কিছু বলতে মন চায়, কিন্তু সব কিছু বলতেও পারি না আর বলাও যায় না। চক্ষু লজ্জা আজকে কোথায় গেল আমাদের? আজ মুসলমান দাবি করছি, আমার মেয়ে কোথায়? আজ আমি মুসলমান দাবি করছি, আমার ছেলে কোথায়? আজ আমি মুসলমান দাবি করছি, আমার ঘরের পরিবেশটা কেমন? আজ আমি মুসলমান দাবি করছি, আমার ঘরের টিভিতে কি না চলে? আজ আমি মুসলমান দাবি করছি, আমার ঘরের কোরআন শরীফ আছে কি? আজ আমি মুসলমান দাবি করছি, আমার নামাজ ইবাদত কোথায়, আমার সন্তানের ইবাদত কোথায়? মানে জবাবটা কি দিবে কাল কিয়ামতের ময়দানে? উত্তরটা কি আছে, রেডি আছে উত্তর, যে আমি এই জবাব দিব? কোনো উত্তর নেই। তারপরেও নির্দ্বিধায় যেই কথাগুলো, যে হুকুমগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এটাকে অমান্য করছি প্রতি সেকেন্ডে। আমি তো বলবো প্রতি সেকেন্ডে। যদি কোনো ব্যক্তি দাড়ি মুন্ডন করে, সেখানে দাড়ি মুন্ডন করছে মানে তার মানে প্রত্যেকটা মুহূর্ত নাফরমানির মধ্যে আছে,
নাফরমানির মধ্যে
প্রতিটা মুহূর্ত নাফরমানির মধ্যে কাটছে। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে জবাব তো দিব দূরের কথা, সেই উত্তর রেডি আছে তো দূরের কথা, দুনিয়াতে প্রতিটা মুহূর্ত আমার নাফরমানিতে কাটছে।
সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এই বিষয়টার প্রতি, পর্দার প্রতি, নিজেদের স্ত্রী, নিজেদের সন্তান, তাদের যে পর্দা করার বিষয়টি, তার কতটা গুরুত্ব ছিলেন, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যেতেন যে কেউ যদি শুনতে পেত যে এখানে অনৈতিক কাজ হচ্ছে, বেপর্দাহীনতা হচ্ছে। কিন্তু আজকে আমাদের সমাজ, আজকে যে বিষয়গুলো আমরা শুনতে পাই, পেপার পত্রিকায় আসে, খবরের মধ্যে আসে, এই সন্তানগুলো কাদের? আমাদের, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের সন্তান। কিন্তু আমাদের দায়িত্ব কোথায়? আমরা মুসলমান তো দাবি করছি, আজকে মুসলমান বলে নিজেকে অনেক কিছু পরিচয় দিই, আমার কপালের মধ্যে নামাজের চিহ্ন পর্যন্ত আছে, কিন্তু সন্তান কোথায় যাচ্ছে, সন্তান কি করছে, সন্তান যে এই পোশাকগুলো পরছে কার টাকায় পরছে, সন্তান ডিভাইস ব্যবহার করে যে গুনাহ করছে, কার টাকায় এই ডিভাইস ক্রয় করলো? কিন্তু আমরা ওই সাহাবায়ে কেরামের যে গায়রাত ছিল পরিবারের প্রতি, যে নিজের যে পরিবারের একটা মান সম্মানের বোধ যে ছিল, সেই বোধ, মান সম্মান বোধটা আজকে আমাদের কোথায় চলে গেছে? আমরা তো আগে গর্ববোধ করি যে আমার ছেলে মেয়ে ওই জায়গায় চলে গেছে, আমার ছেলে মেয়েকে সারা দেশের মানুষ চিনে, কিভাবে চিনে, কি
নির্লজ্জার মাধ্যমে চিনে, তাই না? বেহায়াপনার মাধ্যমে,
বেহায়াপনার কারণে।
আপনার ছেলেকে যদি দেশ সেরা হাফেজ হিসাবে চিনত, তবে মনটাকে শান্তি দিতে পারতাম। যদি আপনার সন্তানকে দেশসেরা আলিম হিসাবে চিনত, তবে মনটাকে শান্তি দিতে পারতেন। যদি আপনার সন্তানকে একজন ইবাদতকারী হিসাবে দেশের মানুষ জানত, আবিদ হিসাবে জানত, তারপর মনটাকে শান্তি দিতে পারতেন, আমার সন্তানকে মানুষ আবিদ হিসাবে জানে। কিন্তু তেমনটা নয়। হ্যাঁ, তবে এতটুকু বলতে পারি আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের একজন মোবাল্লিক যে এলাকারই থাকুক না কেন, এলাকার মানুষ তাকে একজন মোবাল্লিক হিসাবে চিনে, সুন্নাতের আমলদার হিসাবে চিনে, তাকে মোত্তাকি হিসাবে চিনে। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমার জায়গা থেকে, আমার জায়গা থেকে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি নিজে আপনার সন্তানকে দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশের সাথে নিয়ে আসেন। কোর্স করার সম্ভব হলে কোর্স করুন, মাদানী কাফলায় সফর করুন, দিনের যে মাসলা মাসাইল আছে এগুলো শিখুন, দিন শিখুন, জ্ঞান অর্জন করুন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা গুনাহ থেকে মুক্তি পাবেন, হারাম থেকে মুক্তি পাবেন, এবং লজ্জা শরম হায়া যে বিষয়টা আছে এটা অর্জন হবে, ইশকে রসুল অর্জন হবে, আল্লাহ তাআলার ভয় অন্তরে আসবে, এবং আশা করি দুনিয়া এবং আখেরাত আমাদের মঙ্গলময় হবে। আল্লাহ তাআলা বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চলুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
Ya Nabi Salam Alayka Ya Rasul Salam Alayka Ya Habib
সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমার আগামী প্রজন্ম হবে যার কারণ যেন আমার আগামী প্রজন্ম হবে যার কারণ যেন হৃদয় হোক তোমার ঠিকানা মদনী মদিনে নবী সালাম
সদা
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।